বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس أن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শুকুরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 18 অক্টোবর, 2 কার্তিক এবং ফার্সি 26 মেহের। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,750 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের এ অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ পাশের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইউরোপীয় ইউনিয়নের ইরান বিরোধী নয়া নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে বিএনপির নতুন কর্মসূচি ও আওয়ামী লীগের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত শত্রুতামূলক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ইরানের প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। পশ্চিম বাইতুল মুকদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া, প্রশংসা করল ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। বাংলাদেশে মিয়ানমার সীমান্তে জঙ্গি বিরোধী অভিযান চলছে, বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা। এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে 30 মিনিটেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংস করে দিতে পারে রাশিয়া। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। রাশিয়া ইউক্রেনে ইরানে তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে বলে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে। এমনকি ইউক্রেন সরকারের শীর্ষ পর্যায় থেকেও বিবৃতি দিয়ে এ ধরনের দাবি করা হচ্ছে, কিন্তু ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদ এ খবরের সত্যতা অস্বীকার করেছে। ইউক্রেনে ব্যবহার করার জন্য এখন পর্যন্ত ইরান রাশিয়াকে কোনো সমরাস্ত্র দেয়নি বলে তিনি জানিয়েছেন। এই নিরাপত্তা পরিষদের ঘনিষ্ঠ বার্তা সংস্থা নূর নিউজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ইরানের উপর থেকে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এদেশের সমরাস্ত্র রপ্তানিতে এখন আর কোনো বাধা নেই, কিন্তু তা সত্ত্বেও রাশিয়াকে ইউক্রেনে হামলা চালানোর জন্য কোনো সমরাস্ত্র তেহরান দেয়নি। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা আলাদা আলাদা বক্তব্যে দাবি করেন, রাশিয়া সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার কাজে যে ড্রোন ব্যবহার করেছে তা ইরানে নির্মিত। এসব পশ্চিমা দেশের কর্মকর্তারা হুমকি দিয়ে বলেন, যদি রাশিয়াকে ইরানের পক্ষ থেকে ড্রোন সরবরাহের বিষয়টি রোমানিত হয় তাহলে তেহরানের উপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ সম্পর্কে নূর নিউজের টুইটার বার্তায় বলা হয়েছে, ফ্রান্স ইউক্রেন যুদ্ধে ইরানকে সংশ্লিষ্ট করার মাধ্যমে একথা বলার চেষ্টা করছে যে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করছে, যেটি পরমাণু সমঝোতা বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত। প্যারিস এর মাধ্যমে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অচলাবস্থার জন্য ইরানকে দায়ী করতে চায়। অথচ ইরান ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে কোনো অস্ত্র দেয়নি এবং একই সঙ্গে নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব অনুসারে 2022 সালের অক্টোবর থেকে ইরানের উপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশের জনগণ আমেরিকার শত্রুতামূলক আচরণের সামনে অলস বসে থাকবে না, বরং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনি ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল সাইদের সঙ্গে এক টেলিফোন আলাপে এ সতর্কবাণী উচ্চারণ করেন। আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে ইরানের আলোচনায় অনেক সময় মধ্যস্থতা করে থাকে ওমান। ফোন আলাপে রাইসি বলেন, আমেরিকা ভুল হিসাব নিকাশের ভিত্তিতে ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়েছে এবং তাদেরকে উস্কানি দিচ্ছে। তিনি বলেন, আমেরিকা প্রথমে এই ধারণা করেছিল যে নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতিকে আটকানো যাবে, কিন্তু যখন সে দেখল যে নিষেধাজ্ঞায় শুধু কাজ হচ্ছে না, তাই নয় বরং উল্টো ইরান চোখ ধাঁধানো উন্নতি করে যাচ্ছে, তখন ওয়াশিংটন ইরানে দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিন শেষ হতে চলেছে এবং বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল সম্প্রতি ইউরোপীয় দেশগুলোকে উন্নত এবং বিশ্বের বাকি অঞ্চলকে জঙ্গলের সঙ্গে তুলনা করে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর নিন্দা জানান তিনি। আজ এক টুইটে কানআনি বলেন, জোসেফ বোরেল রূপক অর্থে পৃথিবীর বাকি অংশকে জঙ্গলের সঙ্গে তুলনা করে চরম অগ্রহণযোগ্য মানসিকতার পরিচয় দিয়েছেন, যার মূলে রয়েছে পশ্চিমা দেশগুলোর ঔপনিবেশিক চিন্তাভাবনা। এই ঔপনিবেশিক চিন্তাভাবনার কারণে পশ্চিমা দেশগুলো বিশ্বের বিভিন্ন দেশে আগ্রাসন এবং দখলদারিত্ব কায়েম করাকে এক ধরনের অধিকার বলে মনে করে, কিন্তু সেই যুগের অবসান হয়েছে এবং বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এখন দোরগোড়ায়। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম বাইতুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদ ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে অস্ট্রেলিয়া সরকারকে প্রশংসা করেছে ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিভিল অ্যাফেয়ার্স মিনিস্টার হোসেন আল শেখ আজ টুইটার পোস্টে লিখেছেন, জেরুজালেম আল কুদসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়া সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এবং দুই রাষ্ট্রভিত্তিক সংকট সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি যে সমর্থন জানিয়েছে, তার জন্য অস্ট্রেলিয়াকে আমরা ধন্যবাদ জানাই। আল কুদসের সার্বভৌমত্বের প্রশ্নে আন্তর্জাতিক যে বৈধ স্থায়ী সমাধানের প্রতি অস্ট্রেলিয়া সমর্থন দিয়েছে, সেজন্য দেশটির প্রশংসা করেন হোসেন আল শেখ। গতকাল সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ফিলিস্তিন সংকটের গ্রহণযোগ্য এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি অস্ট্রেলিয়ার সরকার নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। তিনি বলেন, বাইতুল মুকাদ্দাসের মর্যাদা নির্ধারিত হবে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার আলোচনায়, কোনো একক সিদ্ধান্তের ভিত্তিতে নয়। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের রুমা ওয়া রোয়াংছড়ি এলাকায় পর্যটক ভ্রমণে আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। জঙ্গিদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গত 11 অক্টোবর থেকে সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালাচ্ছে সেখানে। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সংবাদদাতা।
মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবনের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা KNF এর সদস্যরা জঙ্গিদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গত 11 অক্টোবর থেকে সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালাচ্ছে রুমা ও রোয়াংছড়ির বিভিন্ন জায়গায়। অভিযানকালে পর্যটকদের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে এই নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হবার পর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলি বলেছেন, রুমা ও রোয়াংছড়িতে অভিযানের বিষয়গুলো যৌথ বাহিনী দেখছে। চলমান অভিযান সম্পর্কে প্রশাসনকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয়ভাবে গড়ে ওঠা সশস্ত্র সংগঠন KNF এর সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে পড়েছে বম, খুমি, পাংখোয়া, খিয়াং, লুসাই এই পাঁচ সম্প্রদায়ের যুবকগণ। KNF সদস্যদের সশস্ত্র অবস্থান মূলত বান্দরবনের গহীন অরণ্য রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায়। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নেও তাদের যাতায়াত রয়েছে। এদের নেতৃত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক ছাত্র নাথান বম। সম্প্রতি র‍্যাব জানিয়েছে, বাংলাদেশ জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়া এই নামে নতুন একটি জঙ্গি সংগঠন গড়ে উঠেছে। এদের ডাকে সাড়া দিয়ে ঘরছাড়া তরুণদের অনেকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় আত্মগোপনে রয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে আম আদমি পার্টির পক্ষ থেকে পর্যন্ত যে 53 জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে তার মধ্যে একজন মুসলমানও নেই। এ নিয়ে রাজনৈতিক মহলে নানা কথা হচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে আম আদমি পার্টি বা আপের পক্ষ থেকে এ পর্যন্ত যে 53 জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে তার মধ্যে একটিও মুসলিম মুখ নেই। এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য বিজেপি শাসিত গুজরাটে যে কোনো দিন বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। তার আগেই রাজ্যে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে। বড় বড় রাজনীতিবিদরা প্রতিনিয়ত রাজ্য সফর করছেন, সভা সমাবেশও হচ্ছে। এ সময় গুজরাটে মুসলিম ভোট ব্যাঙ্ক নিয়ে বিতর্ক চলছে। আপ নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ অরবিন্দ কেজরিওয়াল গুজরাটের রাজনৈতিক মাঠে প্রথম দফায় যে 53 জনের নাম চূড়ান্ত করেছেন তাদের মধ্যে একটিও মুসলিম মুখ নেই। এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে, কেজরিওয়ালের মুসলিম প্রীতি কি ছলনা? গুজরাটি ভাইজান কি শুধুই ভোট ব্যাঙ্ক? রাজনীতির কেন্দ্রে যখন মুসলিম তখন গুজরাটি ভাইজান কোন দিকে? এখন এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। গুজরাটে 53টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এদের মধ্যে 9টি আসনে মুসলিম ভোটাররা নির্ণায়ক ভূমিকায় রয়েছেন। কংগ্রেসের বিধায়ক জাভেদ পীরজাদা বলেছেন, বিজেপি যেমন কোনো মুসলিমকে টিকিট দেয় না, তেমনি আম আদমি পার্টি বিজেপির একটি ছোট রিচার্জ, এরাও টিকিট দেবে না। টিকিট দিলেও তারা এমন জায়গায় দেবে যেখানে মুসলিম প্রার্থী কখনোই জিততে পারবে না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল যদি ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের ব্যাপরোয়া পদক্ষেপ নেয় তাহলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলের অভিবাসন বিষয়ক মন্ত্রী নিচম্যান শাই গতকাল বলেছেন, ইসরায়েলের কাছ থেকে ইউক্রেনের সামরিক সহযোগিতা গ্রহণ করার সময় এসে গেছে। তিনি রাশিয়ার কাছে ইরানের কথিত ড্রোন বিক্রি কথা তুলে ধরে এই বক্তব্য দেন, যদিও ইরান রাশিয়াকে যে কোনো ধরনের সমরাস্ত্র দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে। ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান রাশিয়ার বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ। তিনি বলেন, ইসরায়েল যদি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য কিয়েভের হাতে অস্ত্র তুলে দেয় তাহলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক চিরতরে ধ্বংস হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক বলেছেন, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা হামলা চালিয়ে 30 মিনিটেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংস করার সক্ষমতা রয়েছে রাশিয়ার। ইলন মাস্ক টুইটারে লিখেছেন, রাশিয়া 30 মিনিটেরও কম সময়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকা ও ইউরোপকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। ঠিক একইভাবে এই সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইউরোপেরও রয়েছে। অবাক করার মতো বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষই এটা জানে না। তিনি বলেন, অবশ্যই এসব অস্ত্রের ব্যবহার করাটা হবে পাগলামি, কিন্তু এখন যে পরিস্থিতি বিরাজমান সেটিও আসলে পাগলামি। তিনি আরো বলেন, অবশ্যই কোনো দায়িত্ববান ব্যক্তি পারমাণবিক যুদ্ধ শুরু করবেন না, তবে এই যুক্তির সমস্যাটা হচ্ছে আমাদের যদি দায়িত্ববান ব্যক্তি থাকতেন তাহলে যুদ্ধ আমাদের অগ্রাধিকার তালিকায় থাকত না। প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণ করে দেয়া থেকে বিরত থাকবে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হলেও তাতে দাম নির্ধারণ করা হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এ কামনা করেই শেষ করছি এখনকার মতো বিশ্ব সংবাদ। আমন্ত্রণ জানাচ্ছে দৃষ্টিপাতে। ইউরোপীয় ইউনিয়ন নতুন করে তেহরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে আমেরিকার লেজুর বৃত্তি হিসেবে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইরানের সাম্প্রতিক নৈরাজ্যের প্রতি পশ্চিমাদের সমর্থনের ধারাবাহিকতায় ইউরোপীয় ইউনিয়ন সোমবার ইরানের বেশ কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এদের মধ্যে রয়েছে যোগাযোগ মন্ত্রী, নৈতিক নিরাপত্তা পুলিশ, পুলিশ বাহিনী এবং আইআরজিসির সাইবার বিভাগ। ইরানের গুরুত্বপূর্ণ চারটি বিভাগ সহ আরও 11 কর্মকর্তার উপর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইরানি এসব কর্মকর্তাকে ইইউ ভিসা দেবে না এবং তাদের সম্পদ জব্দ করা হবে। ইইউর বিবৃতি অনুসারে ইরানের বিরুদ্ধে মানবাধিকার নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। তাদের নিষেধাজ্ঞার তালিকায় 97 কর্মকর্তার নাম এবং 4 প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সাম্প্রতিক নৈরাজ্যের আগে এবং নৈরাজ্যের অজুহাতে আমেরিকা, ব্রিটেন এবং কানাডাও ইরানি কর্তৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ বন্ধের জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন অবশ্য সম্প্রতি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে একটি প্রস্তাব গ্রহণ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি ওই প্রস্তাবকে মূল্যহীন বলে অভিহিত করে বলেন, ইরান পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে দ্বিপক্ষীয় আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু ইরানি জনগণের বিরুদ্ধে চাপ সৃষ্টিমূলক যে কোনো প্রচেষ্টার যথোপযুক্ত জবাব দৃঢ়তার সঙ্গে দেওয়া হবে বলেও জনাব কানিয়ানি মন্তব্য করেন। ইরানের সাম্প্রতিক নৈরাজ্য মোকাবেলার অজুহাতে আরোপিত ইইউর নিষেধাজ্ঞা মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামষ্টিক প্রচেষ্টা বলে অভিহিত করে ইরানি এই কূটনীতিক বলেন, তাদের এসব পদক্ষেপের উদ্দেশ্য হল ইরানকে দুর্বল করা। ইইউর নিষেধাজ্ঞার কয়েকটি দিক রয়েছে। 1, ইরানি পুলিশ বাহিনীকে মোকাবেলা করা। 2, আমেরিকার একতরফা নীতি অনুসরণ করা। যদিও ইরান ইউরোপের এইসব পদক্ষেপের কঠোর জবাব অতীতেও দিয়েছে এবং ভবিষ্যতেও দিয়ে যাবে, ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি যেখানে চরমভাবে ব্যর্থ হয়েছে সেখানে ইইউর এইসব নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে সে ব্যাপারে বিশেষজ্ঞগণ সন্দেহ প্রকাশ করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে নতুন রাজনৈতিক কর্মসূচি দিয়েছে বিএনপি। এদিকে আওয়ামী লীগ বলেছে বিএনপির হাতে দেশের গণতন্ত্র ও আইন ব্যবস্থা নিরাপদ নয়। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
দেশব্যাপী ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, নেতাকর্মীদের কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির উদ্যোগে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগর সহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। নয়াপল্টনে আজ মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই কর্মসূচির কথা জানান। গত এক মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় 16 বড় ধরনের সমাবেশ করেছে বিএনপি। এরপরেই 10 বিভাগীয় সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করে দলটি। গত 12 অক্টোবর চট্টগ্রামের গণসমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের এই কর্মসূচি। আগামী 2 মাসব্যাপী চলবে বিভাগীয় এই সমাবেশ। 10 ডিসেম্বর ঢাকা মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে ইতিমধ্যে ঘোষিত কর্মসূচি। সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একগুচ্ছ দাবিতে বিশদলীয় জোটের শরিক জমিয়তে উলেমায়ে ইসলাম এবং এনডিপির সঙ্গে যুগপদ আন্দোলনে একমত হয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দল দুটির সাথে দ্বিতীয় দফায় পৃথক সংলাপ শেষে বিএনপি মহাসচিব জানান, চলমান দাবিগুলো নিয়েই 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। সেখান থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে, তবে মহাসমাবেশ নিয়ে কোনো বাধা বিপত্তি আসলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ফখরুল বলেন, শত বাধা বিপত্তি সত্ত্বেও চট্টগ্রাম এবং ময়মনসিংহে জনসমাবেশে জনতার ঢল নেমেছে, এ কারণে সরকারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ময়মনসিংহের সমাবেশের পূর্বের রাতে অঘোষিত কারফিউ জারি করা হয়েছে, রাতে ককটেল গুলিবর্ষণ করেও কোনো বাধার সৃষ্টি করতে পারেনি, উল্টো পুলিশকে ব্যবহার করে আমাদের 400 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এসব দমন করে, গুলি করে, হত্যা করে, গুম করে কোনোদিনই ক্ষমতায় টিকে থাকা যাবে না, যতই তারা শক্তিশালী হোক না কেন।
এইভাবে দমন করে, আপনার মানুষকে গুলি করে, হত্যা করে, গুম করে কোনোদিনই ক্ষমতায় টিকে থাকা যাবে না।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে দেশের গণতন্ত্র ও আইন ব্যবস্থা নিরাপদ নয়, দলটি এদেশের রাজনীতির বিষফোড়া। এছাড়া দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিনই ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ কখনো অন্যের শক্তি সামর্থ্য দেখে বিচলিত হবার দল নয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এর মধ্যে শেষ হল দৃষ্টিপাত। এবার বিশ্ব সংবাদের তৃতীয় প্রধানাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত শত্রুতামূলক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। পশ্চিম বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া, প্রশংসা করল ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। বাংলাদেশে মিয়ানমার সীমান্তে জঙ্গিবিরোধী অভিযান চলছে, বান্দরবানের রুমা ও রোয়াং ছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা। এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা হামলা চালিয়ে 30 মিনিটে আমেরিকা ও ইউরোপকে ধ্বংস করতে পারে রাশিয়া। সবাই ভালো। Thank you.